এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে।
الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله দর্শক শ্রোতা, মানুষ তার অতীত বলতে পারে, বর্তমান বলতে পারে, কিন্তু ভবিষ্যৎ বলতে পারে এমন ঘটনা খুবই বিরল। মাদানী চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন এক অনুষ্ঠান। আমরা শুনব আমাদের আজকের অনুষ্ঠানের নাম। অনুষ্ঠানের নাম হচ্ছে এমন এক সময় আসবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ ইলমে দিনকে প্রচার করার জন্য আমাদেরকে নতুন অনুষ্ঠান উপহার দিচ্ছে, এমন এক সময় আসবে। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা ভালো ভালো নিয়ত করি। রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আমরা আজকের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানে আমরা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটি হাদিস মোবারকা আমরা শ্রবণ করব। দর্শক শ্রোতা, প্রতিদিন অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব আমরা যে বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব, আজকের আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে হালাল ও হারামের বিষয়ে অসতর্কতা। এই বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করব। দর্শক শ্রোতা, অনুষ্ঠানে থাকবে আপনাদের কল এবং আপনাদের SMS। আলোচনার সঙ্গে সঙ্গে আপনাদের কল আপনাদের SMS কেও আমরা অনুষ্ঠানে সামিল করব। দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন দুইজন সম্মানিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী। দুইজন মুবাল্লিগে দাওয়াত ইসলামীকে আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাই ইনশাআল্লাহ জবাজাল। মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, মাশাআল্লাহ, মারহাবা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ মনোয়ার আত্তারি, মোহাম্মদ নিজাম আত্তারি, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের সঙ্গে। আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে আলোচনা শ্রবণ করব। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত। আসুন, দুরূদ শরীফ পাঠ করার প্রতি উৎসাহ উদ্দীপনার নিয়তে আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা শ্রবণ করলাম রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সদা সর্বদা আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকিয়া রাসূলুল্লাহ। মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের নাম এমন এক সময় আসবে, এই অনুষ্ঠানের সাথে সম্পর্কিত একটি হাদিসে মোবারকা দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের আলোচনা আমরা শুরু করব। আসুন শুরুতে সেই হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি, তারপরে আমরা পর্যায়ক্রমে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের যে বিষয় আমরা চয়ন করেছি, হালাল হারামের বিষয়ে অসতর্কতা, এটা এমন একটি বিষয় বর্তমান সময়ে যে আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে হালাল এবং হারাম। এই হালাল এবং হারামের বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন কিভাবে করব, আর অসতর্কতা বলতে কি তাও আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা শ্রবণ করব। আমরা জানব আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন যে তারা উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে বিশেষ করে সতর্কতা কিভাবে অবলম্বন করতেন, আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা শ্রবণ করব। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ আমরা চাইব। শুরুতে যে হাদিসে মোবারক আজকের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট রিলেটেড, এই হাদিসে মোবারক আমরা শ্রবণ করব। আর এই হাদিস শরীফটি ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি, বুখারী শরীফ যেটা কোরআনুল করিমের পরে হাদিসে পাকের সবচাইতে গ্রহণযোগ্য কিতাব আমরা সকলেই জানি, তা হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফ থেকে হাদিসে মোবারকা যা আল্লাহর নবী সাহাবি হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এমন এক সময় আসবে যাতে এই কথার পরোয়াই থাকবে না, সে এই জিনিসটি কোথায় থেকে অর্জন করেছে, হালাল পন্থায় না হারাম উপায়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম, এমন এক সময় আসবে এই বিষয়ের এই কথার কোনো পরোয়াই থাকবে না, যে মানুষ কোথায় থেকে অর্জন করেছে, হালাল পন্থায় না হারাম পন্থায়। দর্শক শ্রোতা, অনুষ্ঠানে আমরা বিষয় দেখতে পাচ্ছি হালাল ও হারামের বিষয়ে অসতর্কতা। আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই যে ভবিষ্যৎ বাণী করে গেলে এমন এক সময় আসবে, হয়তো এই কথা ভুল হবে না, ওই সময় এখন আমাদের মাঝে বিরাজমান। আসুন দর্শক শ্রোতা, আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনার দিকে যাব। শুরুতে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের সুপরিচিত মুবাল্লিগ আমাদের মোহাম্মদ মানওয়ার হুসাইন আত্তারি, সাথে রয়েছেন আমাদের মোহাম্মদ নিজাম আত্তারি। আলহামদুলিল্লাহ, সবসময় মাদিনী চ্যানেলে তাদের যে আলোচনাগুলো শোনার আমাদের সৌভাগ্য হয়। আজকে ইনশাআল্লাহ আমরা মাদিনী চ্যানেলের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাদের থেকে মূল্যবান আলোচনা শ্রবণ করব। মোহাম্মদ মানওয়ার আত্তারি, আলহামদুলিল্লাহ মানওয়ার ভাই অনুষ্ঠানে আমাদের সঙ্গে, অনুষ্ঠানে শুরুতে তো মাশাআল্লাহ আপনার সাথে মুসাফা মোলাকাত, তারপরে অনুষ্ঠানে যেহেতু আজকে প্রথম আমাদের পর্ব, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম সময় দেওয়ার জন্য। আশা করি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে অনেক কিছু আজকে আশা করে, ইলমে দ্বীন শিখার জন্য, শরীয়তের বিষয়গুলোকে জানার জন্য অনেক কিছু আশা করে। আসুন দর্শক শ্রোতা, আমরা মনোয়ার ভাই থেকে ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠানে শুরু করব। জি,
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অনেক শুকরিয়া যে মাদানী চ্যানেলে আমাদেরকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রের বিষয়গুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করার ব্যবস্থা করে দিয়েছে। আর আজকের যে বিষয়, যে এমন এক সময় আসবে যেখানে হালাল হারামের পরোয়া করা হবে না, তো বাস্তবিক পক্ষে এই বিষয়টা শুধু হালাল হারাম এটা কিন্তু সাধারণত হালাল হারাম এর মধ্যে সকল হারাম এবং সকল হালাল অন্তর্ভুক্ত হয়ে গেছে অলরেডি। তো বাস্তবিক পক্ষে আমাদের সমাজের মধ্যে যদি আমরা দেখি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সকল ক্ষেত্রে কিভাবে চলতে হবে ইসলামের একটি পরিপূর্ণ বিধান রয়েছে, এবং এই বিধান আমলের ক্ষেত্রে মানুষের যতটা অনীহা চলে আসবে, মানুষ এ থেকে অনেক পিছিয়ে চলে যাবে, আমল করা থেকে বঞ্চিত থাকবে, সেই কথা এবং সেই কাজের যে প্রেক্ষাপট সৃষ্টি হবে সেই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হবে এবং কখন হবে, কিভাবে হবে, এবং ওই সময়ের মধ্যে যারা বাঁচবে তাদের পরিণাম ফলাফল কি হবে, এবং যারা এর মধ্যে ফেসে যাবে তাদেরও পরিণাম কি হবে, সেই বিষয়ে প্রায় 1450 বছর পূর্বেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক বাণীতে ইরশাদ করে গেছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বাণীগুলো এমন, যদি কেউ ভালোভাবে এটাকে অধ্যয়ন করে, চিন্তা ভাবনা করে, তখন দেখা যাবে যে সেই ভবিষ্যৎ বাণী অনুযায়ী আমরা নিজেরা ফেসে গেছি। যেমন আপনি যে হাদিস শরীফটি বললেন, আজকে যে আলোচনার বিষয়, এই বিষয়টা যদি আমরা একদিক দিকে নেই যে দীন ইসলামের একটি মূল বিষয় এটা যে হালালকে গ্রহণ করা বা হারাম থেকে বাঁচা, তো যদি আমরা একটা পয়েন্ট আজকে নেই যে এখন আমি যেটা বলার ইচ্ছে পোষণ করছি যে সম্পদের লালসা, আজকে মানুষের তাহাজ্জুদ নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, পরিবারের ভরণ পোষণ করবে, খাবার খাবে, যত ইবাদত করুক না কেন এই ইবাদত কবুলের পূর্বে একটা বিষয়, সেটা হলো তার হালাল লোকমা। আর এই হালাল লোকমার পিছনে, হালাল রিজিকের পিছনে তার সম্পূর্ণ ইবাদত গুলি আল্লাহ দরবারে কবুল হবে কি হবে নির্ভর করে,
যেটাকে বলা হয়েছে ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি।
আর এই হালাল রুজির মাধ্যম কি অর্থ উপার্জন, অর্থ উপার্জনের মাধ্যমে হয়, কিন্তু এই অর্থ উপার্জনের বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন যে এমন এক সময় আসবে যে সময় হালাল হারামের কোনো তোয়াক্কা করবে না, এবং সম্পদ উপার্জনের ক্ষেত্রে তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না যে আমাকে হালালই উপার্জন করতে হবে, এর মধ্যেই ফজিলত, এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি। বরং তারা কি করবে, সন্তানের মাধ্যমে, পিতামাতার মাধ্যমে, অন্যথায় এগুলো না থাকলেও এই তারা যদি নাও থাকে তো পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হবে। তো এমনই একটি হাদিস শরীফ, যে যদি হাদিস শরীফ দীর্ঘ কিন্তু ইনশাআল্লাহ বলবো, তাতে এর মাধ্যমে আমাদের কি হয় মন মস্তিষ্কে বসে যায় যে আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে হাদিসে পাক ইরশাদ করে গেছেন, আর আজ সেটা আমাদের পরিবারের মধ্যে পরিলক্ষিত হয়, আমাদের সমাজে পরিলক্ষিত হয়। তো এই জন্য যে এটা আমাদেরকে ভালোভাবে অনুধাবন করা দরকার। আর জুহুদুল কবির লিল বাইহাকি খণ্ড 2 পৃষ্ঠা 183 হাদিস নং 439 এতে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষের মাঝে এমন এক সময় আসবে ওই ব্যক্তি ছাড়া কোন দিনদারের দিন নিরাপদ থাকবে না, যে নিজের দিন নিয়ে নিরাপত্তার স্বার্থে, ব্যাখ্যার মধ্যে রয়েছে নিরাপত্তার স্বার্থে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, এক গুহা থেকে অন্য গুহায় ছুটে পালাবে, সেই সময় জীবিকা উপার্জন আল্লাহ তাআলার অসন্তুষ্টি ব্যতীত হবে না। যখন এই অবস্থা হবে লোকেরা নিজের স্ত্রীর সন্তানদের হাতেই ধ্বংসে নিপতিত হবে।
আল্লাহ,
যদি স্ত্রীর সন্তান না থাকে পিতামাতার হাতেই তার ধ্বংস হবে, আর যদি পিতামাতাও না থাকে তবে তার ধ্বংস আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীদের হাতে হবে।
আল্লাহ,
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা কিভাবে, এটা আমাদের প্রশ্ন জাগে, যেটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গন্ধের জেগেছিল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জিজ্ঞাসা করার কারণে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সে উত্তরটা আমাদেরকে ভালোভাবে অনুধাবন করা দরকার এবং মনে রাখা দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তারা তাকে স্বল্প রোজগারের কারণে লজ্জিত করবে, তখন সে নিজেকে ধ্বংসের স্থানে নিয়ে যাবে। ইমান ভাই, এই যে হাদিসে পাক,
এর ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম খুব চমৎকার ব্যাখ্যা করেছেন। আর এই হাদিসে পাকের বিষয়বস্তুর মধ্যে অনেকগুলো বিষয় ফুটে উঠেছে যেগুলো আজকের বিষয়ের সাথে আমাদের সম্পূর্ণরূপে জড়িত। সেটা কি? দেখুন যে পরিবারের লোক স্বল্প রোজগারের জন্য কি করবে, লজ্জিত করবে। আচ্ছা, যখন একটা মানুষ পরিবারের মধ্যে তার স্ত্রী সন্তান পিতামাতা থাকে, তারা থাকে, যখন তার স্বল্প আয় অথচ এটা হালাল, কিন্তু এই হালালের মধ্যে তাদের শুকরিয়া তারা জ্ঞাপন করবে না, তারা এর মধ্যে সন্তুষ্ট থাকবে না, তাদের চাহিদা এবং তাদের প্রত্যাশার পরিমাণটা এত বেড়ে যাবে, যার কারণে কি হবে, সে তাদের সেই চাহিদা পূরণ করার জন্য নিজেকে ধ্বংসের মধ্যে নিয়ে যাবে। আর সেই ধ্বংসের মধ্যে কি হবে, হারামে নিপতিত হওয়া। যে আজকের বিষয় যে হালাল হারামের তোয়াক্কা করবে না, হালাল হারামের পার্থক্য করবে না, তখন কি হবে, এই সম্পদের আশা। আজকে আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে এমন ফ্যামিলি খুব কমই পাওয়া যায় যে টাকা কিভাবে ইনকাম করে এবং টাকা কিভাবে খরচ করতে হয় এই বিষয়ে তার সঠিক ধারণা থাকে।
আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুবাল্লিগে দাওয়াতে ইসলামী মোহাম্মদ মানওয়ার আত-তারিম আলহামদুলিল্লাহ যে হাদিসে পাক আমাদেরকে শুনালেন, আর আমরাও আশা করি অনেকেই আমরা খুব মনোযোগ সহকারে আমরা হাদিস শরীফ আমরা শ্রবণ করেছি, যে হাদিসে পাকের মধ্যে বিশেষ করে এই বিষয়টা সুস্পষ্ট। এমন এক সময় আসবে, ওই সময় কি হবে তাও আমরা শ্রবণ করলাম। এই বাণী মোবারক আমাদের রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বেই সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের উপস্থিতিতে যখন এই বিষয়টা উপস্থাপন করলেন, এমন এক সময় আসবে এই হালাল এবং হারাম, এই উপার্জন এটা কি হালাল ভাবে করলে ভালো, যদি হারাম ভাবে করা হয় তাহলে এর শাস্তি কি, হালাল উপার্জন যদি করা হয়, হালাল পন্থা যদি করা হয় লাভ কি, এই কোনো তওয়াক্কাই করা হবে না, এটা কেউ যাচাই বাছাই করবে না, সকলের চিন্তা চেতনা এটাই যে আমার মাল দরকার। আজকে যেটা আমরা সমাজের মধ্যে আমরা শুনি, মাল চাই, এখন সেটা কি হালাল ভাবে হবে না হারাম ভাবে, এই বিষয়ে অর্থাৎ আমাদের সমাজের মধ্যে যেটা পূর্বের কাল সাহাবা ইকরাম রহিমুর রিদওয়ান এবার তাবেঈ থেকে শুরু করে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ব্যক্তিদের মাঝে যেটা ছিল, যে উপার্জন তো হবে কিন্তু সেটা হালাল ভাবে হবে না হারাম ভাবে হবে, এটা সাহাবা ইকরামদের মাঝে ছিল, এটা বুজুর্গানে দিনের মাঝে ছিল, আউলিয়া ইকরামের মাঝে ছিল। কিন্তু বর্তমান যদি আমরা একদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাদিসে পাককে যদি আমরা রাখি, অন্যদিকে আমাদের সমাজ ব্যবস্থাকে যদি আমরা রাখি, আজকে সেটা ব্যবসার ক্ষেত্র হোক, সেটা চাকরির ক্ষেত্রে হোক, সেটা উপার্জনের যে কোনো ক্ষেত্রকে যদি আমরা সামনে নিয়ে আসি, আমাদের সামাজিক অবস্থা কি, আমরা নিজেরাই একটু ভালোভাবে যদি আমরা একটু গভীরভাবে যদি আমরা গবেষণা করি, তাহলে আমাদের মাঝে কি এই চেতনা, এই অনুভূতি আজকে কি আমাদের সমাজে হচ্ছে, যে সন্তান আজকে উপার্জনে বের হলো, এখন ওই সন্তান সে কি হালাল পন্থায় উপার্জন করলো না হারাম পন্থায়, এটা দেখার বিষয় কার, আসলে সে যে উপার্জন করে নিয়ে আসলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার সন্তান, আপনার ভাই যিনি উপার্জন করে অর্থ নিয়ে আসলো দেশ থেকে অথবা বিদেশ থেকে, সেখানে কি আমরা কখনো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এই উপার্জন আসলো কোথায় থেকে, একটু আমরা ভেবে দেখি। আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা, হালাল ও হারামের বিষয়ে অসতর্কতা। আপনারা একটু ভেবে দেখুন, আমরা ইনশাল্লাহ অনুষ্ঠান আপনাদের সঙ্গে রয়েছে, কিছু কল আমরা নেব। আর মোহাম্মদ নিজাম আত্মানি আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী, নিজাম ভাই আমাদের সঙ্গে, মনোয়ার ভাই আমাদের সঙ্গে, আমরা আজকে যত করে আমাদের আলোচনা একটা উদ্দেশ্য আমাদের মাঝে, সেটা হচ্ছে আমরা হারাম থেকে বাঁচতে পারি কিভাবে, এবং আমরা হালাল পন্থায় কিভাবে আসতে পারি, তাই আমাদের আলোচনা যে কল চালিয়ে দিন।
আপনাদের মাদারি চ্যানেল অনুষ্ঠান এমন এক সময় আসবে, এই অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আশা করি দিন দিন এই মাদারি চ্যানেল আরো উন্নত হইব, এই জন্য আল্লাহ তাআলার দরবার ও নামাজ পড়ে দোয়া করি।
শুকরিয়া। জি পরবর্তী কল।
আমার জানার প্রতি ইচ্ছুক ছিল এই বিষয়টি যে হালাল এবং হারাম এই সম্পর্কে।
শুকরিয়া হুসাইন ভাই। হালাল এবং হারাম দুটি কিন্তু ডিফারেন্ট এক শব্দ, আর এটা আমরা সকলেই আপনার ছোট বড় সমাজের প্রতিটি স্তরের মানুষ কিন্তু এই দুটি শব্দ সহজেই অনুধাবন করতে পারে। একটি হচ্ছে হালাল, আরেকটি হচ্ছে হারাম। জি পরবর্তী কর।
আমার নাম মোহাম্মদ উবাইদুল জাত্তারি, বাড়ি বরিশাল। আজকের অনুষ্ঠান এমন এক সময় আসবে, মাশাআল্লাহ সুন্দর একটা অনুষ্ঠান। আর হচ্ছে আমরা কোন কাজ করলে বা কোন ধরনের ইলিম অর্জন করলে হারাম এবং হালালের ভিতরে পার্থক্য করতে পারবো, যদি বলে দিতেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আসলে যিনি কল করেছেন আমাদের দর্শক শ্রোতা, আসলে বাস্তবিক যে হালাল এবং হারাম বিষয়টা অনুধাবন করার জন্য ইলমে দ্বীনের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। ইলমে দ্বীন, আর যারাই ইলমে দ্বীন হাসিল করেছেন, ইসলামের সঠিক জ্ঞান যারাই অর্জন করেছেন, তারাই সঠিকভাবে যে হালাল এবং হারাম বিষয়টা নির্ণয় করতে পেরেছেন অবশ্যই প্রয়োজন। জি পরবর্তী কর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ রুবেল, ঢাকা থেকে বলতেছি। এমন এক সময় আসবে অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগছে, আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে মানে হালাল হারাম বিষয় নিয়ে কিছু মাদানী ফুল দেন।
জি, হালাল এবং হারামের বিষয়ে মাদানী ফুল অবশ্যই। দর্শক শ্রোতা, আজকে অনুষ্ঠানে আশা করব আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে যে মাদানী ফুল আমরা শুনতে পারব, আশা করব যে আমাদের হালাল উপার্জন করার মন মানসিকতা ইনশাআল্লাহ আমাদের তৈরি হবে, এবং হারাম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এই হারাম উপার্জন থেকে আমরা নিজেকে কিভাবে বিরত রাখতে পারি, তাও আজকের অনুষ্ঠান থেকে আমরা শুনব। সঙ্গে থাকুন। আশা করি দর্শক শ্রোতা আপনাদেরকে আজকের অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা সঙ্গে পাব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের নিজাম আত্তারি থেকে ইনশাআল্লাহ অনুষ্ঠানে আমরা আলোচনা শ্রবণ করব, মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ইলমে দ্বীন শিখার নিয়তে আলোচনা শ্রবণ করব। জি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, মারহাবা। আজকে নতুন অনুষ্ঠান এমন এক সময় আসবে, এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতেছি। তো আলহামদুলিল্লাহ, আজকের বিষয় রয়েছে হালাল হারামের ব্যাপারে অসতর্কতা। আসলে এখান থেকে আমরা কি শিখব, এটা হচ্ছে তো একটা বিষয়, হালাল হারামের ব্যাপারে অসতর্কতা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাণী মুবারক রয়েছে। তো আমরা এখান থেকে শিখব হালাল হারামের ব্যাপারে সতর্কতা।
জি,
বিষয় যদিও অসতর্কতা হয়, কিন্তু আমরা কিভাবে সতর্কতা অর্জন করা যায় এটা আমরা শিখব। তবে প্রথমে হালাল কি এবং হারাম কি এটা জানা জরুরি রয়েছে। কাওয়ায়েদুল ফিকহের কিতাব এর 66 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে হালাল এর পরিচয়।
জি,
হালালের পরিচয়ের মধ্যে আছে আল্লাহ তাআলার কিতাব এবং সুন্নতে রাসূলে, মানে আল্লাহ তাআলার কোরআনে এবং রাসূল পাকের হাদিস শরীফের মধ্যে যা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
জি,
অর্থাৎ ওই বস্তুকে বলা হয় হালাল যেটা করলে কোনো শাস্তি দেওয়া হয় না।
জি,
মানে যেটা কোরআন এবং সুন্নতের মধ্যে বৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে, এই কাজ করো এবং এটা করলে আখেরাতে কোনো শাস্তি দেওয়া হবে না, ওই কাজগুলোকে হালাল বলা হয়।
সুবহানাল্লাহ।
এই হালাল এবং হারাম শব্দটা হচ্ছে আরবি শব্দ।
জি,
তো বাংলাতে হচ্ছে বৈধ, অনুমোদন, এবং এবার আসেন হারাম।
হারাম এটার বিপরীত, অর্থাৎ অবৈধ,
অবৈধ
যেটাকে কোরআন সুন্নাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন।
জি,
অর্থাৎ হারাম ওই কাজকেও বলে যা শরীয়ত প্রবর্তক অকাট্য ভাবে নিষিদ্ধ করেছেন। শরীয়ত প্রবর্তক দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নিষিদ্ধ কাজ করলে আখেরাতে শাস্তি ভোগ করতে হবে, অর্থাৎ ওইটার বিপরীত। তো এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী মোবারক আমরা শ্রবণ করেছি, আর কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটাকে তোমরা বর্জন
বর্জন করো,
ত্যাগ করো। কেউ আমরা শিখতে পারি যে রাসূল পাক যেটা আমাদের জন্য অনুমোদন দিয়েছেন, যেটা আমাদের জন্য করার জন্য বলেছেন আমাদেরকে, সেটা হচ্ছে হালাল,
হালাল।
আর যে জিনিসগুলো কি নিষেধ করেছেন এটাকে আমাদের বর্জন করতে হবে, সেটা হচ্ছে হারাম। যেমন আমাদেরকে বলা হয়েছে কি নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, রোজা পালন করার জন্য, এভাবে সত্য বলার জন্য, এভাবে অসংখ্য হালাল বিষয় আমাদের মাঝে রয়েছে। আর কি নিষেধ করেছেন, যেমন সুদ খাওয়াকে নিষেধ করেছেন, গোশ খাওয়াকে নিষেধ করেছেন, মিথ্যা বলা নিষেধ করেছেন, গীবত চুগল করি, এভাবে অনেক অসংখ্য গুনাহ রয়েছে। তাইলে কিন্তু আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, দেখতে পাই যে আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমার নবী যেটা এনেছে সেটাকে তোমরা গ্রহণ করো, যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করো। আজকে দেখা যায় সমাজের মধ্যে বিপরীত চলে আসছে।
আমরা একটু দেখি দর্শক শ্রোতা, আমাদেরকে মোবাইল থেকে দাওয়াত ইসলামী যে কোরআনুল করিম আয়াতে মোবারক হাদিস মোবারক খুবই চমৎকার। আসলে কোরআন এবং হাদিস যে মুসলমানদের জন্য, মুসলমানদের মুক্তি এবং হেদায়েতের জন্য দিক নির্দেশনা, এই যে দুটি কোরআনুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা বাণী, আর হাদিস হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাণী, মুসলমানদের দিক নির্দেশনার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমরা নিয়ামত হিসেবে যে আমরা পেয়েছি, যে কত সুন্দর, যে চমৎকার একটি বিষয় যে আয়াত মোবারকা, যেটা আমাদের আলোচনার সাথে আমরা কিন্তু খুব ভালোভাবে আমরা নিয়ে আসতে পারি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফরমান, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা কি করো, গ্রহণ করো, আর যা ত্যাগ করার জন্য তোমাদেরকে বলে তা তোমরা পরিহার করো। যখন আমরা উপার্জনের ক্ষেত্রে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল যে সকল বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে বলেছেন সেটাকে গ্রহণ করা হচ্ছে আমাদের জন্য কর্তব্য এবং করণীয়, এবং যে যে বিষয়গুলো হারাম ইসলাম নিষিদ্ধ করেছে আমরা অনেকেই জানি, হয়তো আমরা মানি না, হয়তো আমরা পালন করি না, কিন্তু আমরা জানি যে উদাহরণস্বরূপ আমরা যদি নিয়ে আসি আপনার সুদকে বলেন, ঘুষকে বলেন, চাঁদাবাজি বলেন, অন্যের মাল আত্মসাত করা বলেন, মানুষের টাকা নিয়ে আপনার গুম করে দেওয়া মানুষকে, অর্থাৎ চলে যাওয়া, অর্থাৎ এই ধরনের যে সকল বিষয়গুলো আমরা জানি যেটা আপনার হারাম করা হয়েছে, ওই বিষয়গুলোকে মেনে নেওয়া, ওই বিষয়গুলোকে অর্থাৎ সেই বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আসলেই আমরা যদি একটু ভালোভাবে যদি আমরা দেখি হালাল এবং হারামের যে বিষয়, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের অসংখ্য জায়গার মধ্যে যে হালাল উপার্জনের ফজিলত কি এবং হারাম উপার্জন এটা আমাদের জন্য কত বড় ভয়াবহ, আমার আপনার নামাজ, আমার আপনার রোজা, আমার আপনার হজ, আমার আপনার যাকাত, যত ইবাদত আমরা কষ্ট করে আল্লাহর হুকুম পালন করে ইবাদত করি, এরপর আশা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ইবাদতকে কবুল করবে, আর ওই ইবাদত কবুলের পূর্ব শর্তে হচ্ছে হালাল রুজি। ইসলামী শরীয়তের মধ্যে হালাল এবং হারাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাকে কখনো আমাদেরকে বাদ দেওয়া যাবে না। এট ফার্স্ট আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে মানতে হবে। মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মনোর ভাই থেকে, তারপর আমরা আলোচনা শুনবো। যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এক ব্যক্তি দীর্ঘ সফর করলেন যার চুলগুলো এলোমেলো এবং তার শরীর ময়লাযুক্ত, এ ধরনের, অর্থাৎ সেই লোকটা বাহ্যিকভাবে অর্থাৎ সেই ইবাদত অর্থাৎ তাকওয়া পরহেজগারি আল্লাহ তাবারক ওয়া তাআলার ধ্যানের মধ্যে মগ্ন এক প্রকার। তো সে আসমানের দিকে হাত উঠিয়ে বারবার ইয়া রব যেভাবে আমরা দোয়া করি আল্লাহর কাছে, ইয়া রব বলে প্রার্থনা করতে লাগলো, দোয়া করতে লাগলো। তখন ওই ব্যক্তির উদ্দেশ্যে বলা হলো তার পানাহার হারাম, তার পোশাক, শরীরের পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার দোয়া কিভাবে কবুল হতে পারে। এই যে দোয়া কবুলিয়তের যে শর্ত, এখানে হালাল উপার্জন। এই হালাল উপার্জন আমরা অনেক সময় বলি যে আমি এত দোয়া করি আল্লাহর কাছে, আমার দোয়া কেন কবুল হয় না। আমি একটু একটু ভালোভাবে আমি যদি দেখি যে আমার দোয়া কেন কবুল হয় না, আমার যে উপার্জন, আমার সন্তানের যে উপার্জন, আমার ফ্যামিলির যে উপার্জন, যা খেয়ে আমরা ইবাদত করি, ওই উপার্জন আসলে হালাল কিনা, আমাদের পোশাক হালাল কিনা, আমাদের আসবাবপত্র হালাল কিনা, আমাদের ব্যবহারের বস্তুগুলো হালাল কিনা, সেটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। যখনই আমি আপনি গভীরভাবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যখন আমি আপনি দেখব, ইনশাআল্লাহ আজওয়াজাল এটা আমার আপনার জন্য, আমার আপনার জন্য অনেক বড় সহায়তা হবে। অনেক ইসলামী ভাই, অনেক ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন আপনার অনেকগুলো প্রশ্ন। যেমন কেউ আমাদেরকে প্রশ্ন করেছেন, বাবা যদি হারাম উপার্জন করে তাহলে সন্তানের গুনাহ হবে কিনা। অর্থাৎ এর মানে যে সন্তান জানে যে তার বাবার উপার্জন হারাম, অর্থাৎ যেই SMS আমাদের মাঝে আসলো, অর্থাৎ এর মানে সন্তান জানে তার বাবার উপার্জন হারাম। আচ্ছা, অনেকেই বিভিন্ন ধরনের হালাল এবং হারামের বিষয়ে আমাদের কাছে SMS আসা শুরু হলো। অনেকেই এমন কিছু SMS আমাদের মাঝে ইনশাআল্লাহ আমরা আলোচনাতে আসব যে অর্থাৎ এই যে কর্ম, এই কাজ, সেটা হালাল কিনা, অর্থাৎ সন্দেহজনক যেটাকে বলা হয়, যে আমি কনফার্ম না, অর্থাৎ আমার কাছে এটা 100% আমি অবগত না, আমি যে কাজ করতে যাচ্ছি সেই কাজটা হালাল না হারাম। অবশ্যই আমাদের জানা উচিত যে আমি যে কাজ করি, যে কাজের মাধ্যমে আমার উপার্জন হয়, আমি আহার করি, আমার সন্তানদেরকে আমি আহার করাই, আমার মা বাবাকে আমি আহার করাই, ওই উপার্জন হালাল না হারাম। জি,
আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা যে মনে হয় পরিশ্রম করে টাকা উপার্জন করলে সেটা হালাল হয়ে যায়, এমন একটা আমাদের ধারণা প্রচলিত আছে। তো অনেকে বলে যে সে তো পরিশ্রম করেই টাকা ইনকাম করে। তো খুব চমৎকার ওলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন যে সব কাজের মধ্যে পরিশ্রম করলে সেটা হালাল হবে এটা জরুরি না। বরং ইসলাম যে পদ্ধতি শিখিয়েছে সেই পদ্ধতি অনুযায়ী যদি ইনকাম করা হয় সেটা হবে হালাল। পরিশ্রম, যেমন একটি চমৎকার উদাহরণ দিয়েছেন যে আমরা কোরবানি করি, কোরবানি পশুর ক্ষেত্রে, একটা যে কোনো পশু জবাইয়ের ক্ষেত্রে হালাল পশু, তো ইসলাম আমাদেরকে প্রথমে হালাল পশু কোনটা হারাম কোনটা সেটারও শিক্ষা দিয়েছে, অতঃপর হালাল পশুটাকে কিভাবে হালাল করে ভক্ষণ করতে হয় সেই প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছে। তো ওলামায়ে কেরাম বলেন যে মনে করুন আপনি সমাজের মধ্যে ঘুষ সুদ এটা কিন্তু হারাম, কিন্তু এটা মানুষ অহরহ ভোগ করতেছে, এই প্রক্রিয়া ঘুষের মাধ্যমে টাকা উপার্জন করছে, সুদের মাধ্যমে করছে, কিন্তু তাদেরকে যদি বলা হয় যে আপনি হারাম খাচ্ছেন, তখন অটোমেটিক তারা ওই জ্ঞান না থাকার কারণে বলে আমি তো পরিশ্রম করে খাচ্ছি। তো ওলামায়ে কেরাম এই জন্য বোঝানোর জন্য এই উদাহরণটি দিয়েছেন যে মনে করেন একটি পশু হালাল পশু, সেটাকে আপনি কি করলেন, দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে মেরে ফেললেন, গলার মধ্যে ফাঁসির মধ্যে লাগিয়ে মেরে ফেললেন। এখন এখন সেই গরুটা আপনার চোখের সামনে দেখলেন আপনি মেরে ফেললেন, আর সেখানে কোন ইসলামী শরীয়তে যে পদ্ধতি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা, তো সেই পদ্ধতি অনুযায়ী আপনি জবাই করেননি। এখন গরুটাকে যখন মেরে ফেললেন পশুটাকে, তখন আপনি বলেন সেটাকে আপনার জন্য হালাল হবে, আপনি অকপটে বলে ফেলবেন যে না এটা হালাল হবে না, কেন, এটাকে জবাই করা হয় নাই, এটাকে মেরে ফেলা হয়েছে।
অবলম্বন করলাম এর কারণে আপনি আপনার এত কষ্টের আদরের লালিত পশুটার গোস্ত খেতে আপনি চাইবেন না, কেন? এটা তো ফাঁসি দিয়ে মারা হয়েছে, বা এটাকে ইসলাম যে বৈধ পন্থা জবাই করে খাওয়ার জন্য হুকুম দিয়েছে সেই পন্থা অবলম্বন করা হয়নি। তো আমাদের এবং যে বলার উদ্দেশ্য যে আমরা যে অর্থ উপার্জন করি, আমরা যে কাজটা করি, সেই কাজের মধ্যে ইসলাম সম্মত পদ্ধতি আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী যখন আমরা কাজগুলি করব সেই কাজগুলো হয়ে যাবে হালাল
হালাল,
আর যদি সেই কাজগুলো আমরা না করে সেটা হয়ে যাবে হারাম। পূর্বে যে ইমরান ভাই প্রথমে হাদিস শরীফ বলেছিলাম স্ত্রীর হাতে সন্তানের হাতে ধ্বংস হবে, আচ্ছা যদি না থাকে পিতামাতার হাতে ধ্বংস হবে, না থাকলে প্রতিবেশীর মাধ্যমে ধ্বংস হবে, সেটা কিন্তু আমরা এখন বাস্তব পরিলক্ষিত হচ্ছে আমাদের। যে এখানে যে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারিমে তাদেরকে অর্থাৎ ধন সম্পদ সন্তান পরিবার এগুলোকে পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছে, যে তোমার যখন সন্তান হবে এটা তোমার পরীক্ষা, স্ত্রী যখন আসবে এটা তোমার পরীক্ষা, পিতা মাতা এটা তোমার জন্য পরীক্ষা, তারা তোমাদেরকে সবসময় কি করবে পরিচিত করবে অধিক সম্পদের জন্য বা দুনিয়ার মধ্যে বেশি মশগুল হওয়ার জন্য, এবং দুনিয়ার বিভিন্ন তারা তাদের বাজেট পেশ করবে যে আমার এই চাহিদা, আর এগুলোর কারণে তুমি কিভাবে ব্যতিব্যস্ত হয়ে হারাম পন্থা অবলম্বন করবে। আর যদি এটা না করতে রাজি হয় তাহলে কোথায় যেতে হবে? ওই গুহায় গুহায় গিয়ে তার দিন সংরক্ষণ করতে
হবে।
এই বিষয়টি আয়াতে কারিমের মধ্যে আমি যে বললাম পরীক্ষা, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেন, যার অনুবাদ কিছুটা এমন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা স্বরূপ, আর আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। এই ব্যাখ্যার মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর দেওয়া সওয়াব ও বিনিময় এবং উচ্চ মর্যাদার বিপরীতে ধন সম্পদকে প্রাধান্য দিল সে ক্ষতিগ্রস্ত হলো। কালামে পাকের মধ্যে এই বিষয়টি বোঝানো হয়েছে। তো এখন দেখেন বর্তমানে যে পূর্বে আমরা হাদিসে পাক শুনলাম, এখন এই কোরআনুল কারিমও সেই বিষয়গুলোকে পরীক্ষা স্বরূপ আমাদেরকে আখ্যায়িত করা হয়েছে।
আর এই যদি আপনার যে আলোচনা এটার সাথে যদি আমরা বিষয়টাকে অ্যাড করি, আজকে আপনার সন্তানের কারণে হোক অথবা স্ত্রীর কারণে হোক অথবা পরিবারের আমাদের সদস্য যারা আছে, কারো না কারো মাধ্যমেই কিন্তু সে বাধ্য হয়। দেখেন এখানে যদি আমরা এই বিষয়টা দর্শক শ্রোতা আমরা যদি একটু ভালোভাবে অনুধাবন যদি আমরা করি, আজকে যারা যাদের কারণে আমি বাধ্য হচ্ছি, যে সম্পদের নেশায় আমি বিভোর হয়ে যাচ্ছি, আমাকে উপার্জন করার জন্য আমি বেকারার হয়ে যাচ্ছি, যদি একটু ভালোভাবে দেখি তারা কি কিয়ামতের ময়দানে তারা যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, হ্যাঁ তেমন আলোচনা হাদিসে পাকের মধ্যে রয়েছে। সেই আলোচনা কি, যেমন একটু পূর্বে SMS প্রশ্ন করলেন যদি বাবা যদি হারাম উপার্জন করে সন্তানের গুনাহ হবে কিনা, আজকে হচ্ছে এ ধরনের যে কিয়ামতের ময়দানে তার স্ত্রী তার সন্তান তার বিরুদ্ধে অভিযোগ পেশ করবে। দর্শক শ্রোতা আজকে এই মুহূর্তে আমরা যারাই মাদানী চ্যানেলের সঙ্গে, আপনি ফ্যামিলির অভিভাবক বড় ভাই হিসাবে হতে পারেন অথবা আপনি বাবা হিসাবে অথবা ফ্যামিলির একজন কর্তা হিসাবে আপনি আজকে সকলের বরণ প্রশ্নের দায়িত্ব আপনার উপরে। হ্যাঁ আপনাকে উদ্দেশ্য করে বলছি, কিয়ামতের ময়দানে তারা অভিযোগ করবে যে হে মালিক ও মাওলা, হে ফরওয়ার্ড দিগার, সে আমাদেরকে হারাম উপার্জন আহার করিয়েছে, বারবার আপনার বিরুদ্ধে অভিযোগ পেশ করা হবে। এই যে বিষয়টাকে মনোর ভাই,
ইমন ভাই দেখেন এই যে বিষয়টা আপনি যেটা বললেন খুবই চমৎকার বিষয় পয়েন্ট ধরেছেন। একজন ব্যক্তি যে পরিবারের কর্তা হয়
জি,
সে হারাম যদি তাদেরকে ভক্ষণ করায় সেটা জিম্মাদার তার পরিবারের সদস্য হবে না কালকে আমাদের, বলবে হে আল্লাহ আমি তাদেরকে হারাম খাওয়াইতে বলিনি। আচ্ছা সে সেটা জিম্মাদার হবে না,
হবে না।
এখন যে পরিবারের কর্তা তার জন্য এই মাদানী ফুল
জি,
যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি হালাল ভাবে পরিবারকে পরিচালনা করেন, যেমন উদাহরণস্বরূপ উপায় বলে দিতে হবে, মাদান চ্যানেল মানেই আমাদের শুধু সমস্যা তুলে ধরা না,
সমাধান
সলিউশন দেওয়া। যেমন এক ব্যক্তি ঘরে থেকে বড় মাছ, এটা তার লিস্টের মধ্যে দিয়ে দিল যে এই মাছ আনতে হবে, আচ্ছা এই পোশাকটা আনতে হবে এই মডেলের, আচ্ছা এই বাজারগুলি করতে হবে। এখন সে চিন্তা করলো যে আমার পরিবারের চাহিদা তো এগুলো, আমার স্ত্রীর চাহিদাই, আমার পিতামাতার চাহিদাই, আমার সন্তান সন্ততির চাহিদাই। এখন সে চিন্তা করবে যে আমি যে চাকরি করি সেই চাকরির মধ্যে আমি যে স্যালারি পাই, বেতন পাই, এই যে লিস্ট এটা পূর্ণ করার ক্ষেত্রে আমার এই বেতন হচ্ছে না। এখন সে কি করে, তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সে পরিবারের ভরণ পোষণ তো ইবাদত, পরিবারের ভরণ পোষণ খরচ করা সদকার স্বরূপ ইবাদত। সে এই জিনিসটাকে মাথায় রেখে সে কি করে, হারাম পন্থা অবলম্বন করে। কিন্তু তার এটা জানা নেই যে হারাম পন্থা উপার্জন করে সে যেটা খাওয়াবে সেটা জিম্মাদারি না হবে তারা, আর এর জন্য সে পরকালে ফেসে যাবে। তো সে যদি এটা করে ইমরান ভাই, যে তাকে দেওয়া হলো একটা লিস্ট, সে যদি চিন্তা করে যে এই লিস্টের মধ্যে এটা সম্পূর্ণ নেয়া আমার উপরে ফরজ এবং ওয়াজিব না, বরং আমাকে আল্লাহ যে হালাল ভাবে তৌফিক দিয়েছে সেই তৌফিকের মধ্যে আমাকে যদি কাপড় নিতে বলে 5,000 টাকার, আমি যদি সেটা 500 টাকায় নেই আমার হালাল টাকা দিয়ে, এবং লজ্জা নিবারণের উদ্দেশ্যে আমরা যে পোশাক পরি, পোশাক পরার নিয়ত রয়েছে ঠিক না, তো 500 টাকা যদি সেটা সম্ভব হয় আমি হালাল ভাবে নেই, হ্যাঁ মান একটু কম হবে কিন্তু সেটা হবে হালাল, এটার জন্য সে ইবাদত সওয়াব পাবে এবং তার পরিবারের সদস্য কি বেঁচে যাবে।
যিনি প্রশ্ন করলেন যে বাবা হারাম উপার্জন করলে সন্তানের গুনাহ হবে কিনা, সন্তান যদি না বালক হয় তাহলে তো গুনাহ হবে না, কিন্তু যদি সাবালক হয় সবকিছু বোঝে, যদি সে জানে যে এটা হারাম তাহলে বাবাকে কিন্তু এটাকে বুঝাতে হবে যে এটা তো হারাম, এটা ইসলাম পছন্দ করে না,
সৎ কাজে দাওয়াত দেওয়া এবং অসৎ কাজে বাধার মধ্যে পড়ে যাবে,
ওইটা যদি দিয়ে দেয় দাওয়াতরা তাহলে তার হকটা আদায় হবে।
হয়তো চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কোন না কোন মাধ্যমে আমাদেরকে অর্থ উপার্জন আমাদেরকে করতে হয়। যেমন SMS হচ্ছে যে পরিবারের বাবা গার্ডিয়ান যদি সুদ হারাম, আর যদি হারামের লেনদেন করে তার বাচ্চার উপর প্রভাব পড়বে কিনা, এ ধরনের প্রশ্ন আসতেছে। তারপরে আপনার ঘুষের ব্যাপারে তার পরিবার সন্তানকে, অর্থাৎ আজকে মেজরিটি যেটা মনোয়ার ভাই
পরিবারে গিয়েছিলেন,
আমি এই জিনিসটা শেয়ার করে ফেলি, তারপরে ইনশাল্লাহ আসতেছি। যেটা আমাদের সমাজ আজকে অহরহর হচ্ছে যে ঘুষের যে বিষয়টা, অর্থাৎ তার সন্তান যেটা আমাদের কাছে এই মুহূর্তে দর্শক শ্রোতা যেটা SMS আসলো সেটাই আমি আরজ করছি। অর্থাৎ সে জানে যে এই বিষয়টা হারাম, আমি এই হারামের মাধ্যমে আমি চাকরিতে যাব না, কিন্তু তার পরিবার তাকে বাধ্য করতেছে, যেটা SMS এই মুহূর্তে আসলো। আসলে যে সবাই যে আমাদের সমাজের মধ্যে সবাই যে খারাপ, সবাই যে হারাম পন্থা উপার্জন করে তা না। এখানে এই যে SMS-টা দেখেও কিন্তু আমার থেকে ভালো লাগলো যে এক সন্তান সে লেখাপড়া করলো, লেখাপড়া করার পরে যে তার বোধ শক্তি আল্লাহ তাবারক তাআলা তাকে দান করলেন, তার ফ্যামিলি থেকে বাধ্য করা হচ্ছে যে তোমাকে চাকরিতে প্রয়োজনীয় ঘুষের মাধ্যমে হলে তোমাকে চাকরিতে যেতে হবে, কিন্তু সে চাচ্ছে না যে চাকরিতে যাওয়া যান।
নতুন প্রোগ্রাম শুরু হয়েছে, আজকের বিষয় হচ্ছে হালাল হারামের হুজুরের কাছে আলোচনা হচ্ছে, আমরা হারাম থেকে কিভাবে বাঁচবো যদি আমাদেরকে বলে দিতেন।
জি, নেক্সট পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মোহাম্মদ নিজামউদ্দিন বলছি গুলশান থেকে। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল সবসময় আমাদেরকে বিভিন্ন সংশোধনমূলক ও শিক্ষামূলক অনুষ্ঠান উপহার দিয়ে থাকে। আজকের বিষয় হচ্ছে হালাল হারামের বিষয়ে অসতর্কতা। তো একটি কথা না বললেই নয় যে আজকে আমরা যারা সমাজের মধ্যে স্বল্প আয়ের স্বল্প রুজির মানুষ আছি, তো আমাদের ইনকাম তো লিমিটেড, কিন্তু আমাদের চাহিদা বা আবদার আনলিমিটেড। কখনো স্ত্রীর আবদার, কখনো মা বাবার আবদার, কখনো বা সন্তানের আবদার, এই সমস্ত আবদারকে পূরণ করার জন্য যারা আমাদের সবচেয়ে কাছের মানুষ, আমাদের প্রিয় মানুষ, আপনজন, তো তাদের উদ্যত কথাবার্তা, তাদের কটূক্তি ইত্যাদির কারণে আজকে আমরা হালাল এবং হারামকে তোয়াক্কা করছি না, যার ফলে সুদ ঘুষ এবং বিভিন্ন হারাম কাজের সাথে আমরা জড়িয়ে পড়ছি, ফলে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। এখন মা বাবা, স্ত্রী, সন্তান, তাদের প্রতি যেমন আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তেমনি গুনাহ থেকে বাঁচাও আমার জন্য জরুরি। তো এই বিষয়গুলোকে কিভাবে সমন্বয় করব, মেহরবানি করে সুন্দর পরামর্শ দিলে উপকৃত হব।
মাশাআল্লাহ, আমাদের যিনি আমাদেরকে কল করলেন খুবই সুন্দর পরামর্শ চেয়েছেন, আর বিশেষ করে আমাদের এখন যে আলোচনা, আলোচনার সাথে অনেকটাই সম্পর্ক, যিনি আমাদেরকে কল করেছেন, অর্থাৎ স্বল্প আয়ের, বিশেষ করে আমাদের যদি আমরা আমাদের বাংলাদেশকে যদি আমরা একটু দেখি, আমাদের বাংলাদেশেই পার্সেন্টেজ অনুযায়ী, অর্থাৎ অর্থাৎ স্বল্প আয়ের যারা, আপনার যারা বেতন অর্থাৎ চাকরির মাধ্যমে যে বেতন উপার্জন তাদের হয়ে থাকে, এর মাধ্যমে পুরো ফ্যামিলি পরিবারকে ডিলিং করতে হয়, এর মাধ্যমে কিন্তু খাবার দাবার, ডাক্তার থেকে শুরু করে টোটাল এর মাধ্যমে তাদেরকে ফ্যামিলি মেনটেন করা, এর মধ্যেই কিন্তু যখন পরিবারের পক্ষ থেকে যখন বিভিন্ন বিষয়গুলো চাহিদা, যেটাকে আমরা আমাদের সমাজে বলে যে অধিক চাহিদা, অর্থাৎ অধিক চাহিদার কারণে অনেক সময় ওই ফ্যামিলির মেম্বার যিনি গার্ডিয়ান যিনি, তাকে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আমাদেরকে আমাদের অনুষ্ঠানে আমাদের এক দর্শক আমাদের নিজাম ভাই যিনি আমাদেরকে এটা অবগত করালেন। আসলে এখানে যে বিষয়ে যারাই আজকে যাদের আমরা কল শ্রবণ করলাম অথবা SMS, বিষয় কিন্তু একটাই যে হালাল এবং হারাম। আমরা যদি হারামের দিকটাকে যদি আমরা দেখি, আপনার এটা কত বড় এক অমঙ্গলজনক বিষয়। এই হারাম এটা না দুনিয়াতেও, শুধু দুনিয়ার না ক্ষতি, না আখেরাতের ক্ষতি, এটা সর্বসময়ের সর্বকালের যদি আমরা বলি সকল দিক থেকে কিন্তু ক্ষতি, এটা কিন্তু আমরা সবাই জানি।
এখানে দর্শকদের প্রশ্ন করতে পারে যে হালাল হারামের বিষয় রয়েছে, তো এটা তো অন্যান্য অনেক বিষয়ের মতো হালাল হারামের বিষয় আমরা টপিক আলোচনা করতে পারতাম। কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলবো, জামিন যদি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, যত ইবাদত করি, তাসবিহ, তাহলে যত ইবাদত করি সকল ইবাদতের কবুল হওয়ার যে মূল বিষয় সেটা হালাল রিজিকের মাধ্যমে নির্ভরশীল। যে বান্দা, আমরা আপনাদের থেকে শুনলাম আমরা যে বনি ইসরায়েলের ঘটনাও রয়েছে, যে বান্দা যতই কান্নাকাটি করুক, কান্না এটা প্রকৃতিগত ভাবে মানুষ আসে, আবেগে আসে, তো কান্না করাই এটা দলিল না যে আমি আল্লাহ তাআলার দরবারে মকবুল, কিন্তু কান্না করতে হবে। কিন্তু সেই কান্নারত অবস্থায়ও যদি কারো শরীরে হারাম টাকার পোশাক থাকে, কারো শরীরে যদি হারাম রিজিকের মাধ্যমে গোশত তৈরি হয়, রক্ত তৈরি হয়, তখন তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, ইবাদত আল্লাহ দরবার আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তো এই যে একটা বিষয়, তো এই বিষয়টাকে যদি আমরা সামনে রাখি এবং আমাদের পরিবারের মধ্যে যদি দেখি যে কর্তা কে রয়েছে, সেই ইনকাম কিভাবে করে, আমরা মনে করি ইমরান ভাই মাঝে মধ্যে দেশের বাইরে থেকে যে ইনকাম করে সেটা দেশের বাইরে গেলেই বুঝি হালাল হয়ে গেল, না এই যে লক্ষ টাকা খরচ করে গেল, এখানে দেশের বিদেশে একটা বিষয় রয়েছে, যাওয়ার পরে সে যে টাকা পাঠাচ্ছে সে কিভাবে কোন পেশা অবলম্বন করে সে টাকা পাঠাচ্ছে। বিদেশের মধ্যে, অন্য দেশের মধ্যে অনেক সময় রয়েছে এরকম যে হারাম পশু বিক্রি করে টাকা উপার্জন করা হয়, অনেক জায়গায় মধ্যে মদ বিক্রি করে টাকা উপার্জন করা হয়, সে সেটার মাধ্যমে তো জড়িত নয়। এই যে বিষয় রয়েছে, অথচ সাহাবাই কেরামদের যুগের বিষয় আমরা যদি তুলে ধরি, আজকে আমাদের জন্য সেটা শিক্ষা, যে সাহাবাই কেরাম যখন উপার্জন করতেন তো নিয়মিত তার যে পেশা রয়েছে সেই পেশা থেকে যদি একটু অতিরিক্ত ইনকাম হতো, অতিরিক্ত বাজার হতো, তো তাদেরকে প্রশ্ন করা হতো যে আজকের এই যে বিষয় এক্সট্রা কিছু দেখা যাচ্ছে এটা কিভাবে আসলো,
কিভাবে আসলো।
তো এরকম ঘটনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ঘটনা রয়েছে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যখন একটু বেশি বাজার আসলো তখন সে জিজ্ঞাসা করলো যে আজকে এটা কিভাবে হলো। তা আজকে আমাদের অবস্থা কি, আমাদের অবস্থা হলো আনার পরে এটাকে সামলিয়ে রেখে দেওয়া, কিভাবে আনলো সেটার ক্ষেত্রে আমরা প্রশ্ন করি না। আর এই ব্যক্তি মনে করে আমার পরিবার খুশি, আমার অনেক বড় ইবাদত করলাম, তো আমাদের উদ্দেশ্য, আমাদের উচিত হবে ইমরান ভাই যে আমাদের ওয়াজিব পরিমাণ খরচ যেটা না করলেই না, সেই বিষয়ে জ্ঞান অর্জন করা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন যে ওয়াজিব পরিমাণ ব্যয় হলো দুই ধরনের, মানে যে ব্যয়টা আপনার অপরিহার্য, এটা করতেই হবে,
জি।
নাম্বার এক, যে যাকাত আদায়ের জন্য ব্যয় করা। আজকে দেখেন যে এই যে ওয়াজিব, যে ব্যয়টা কিন্তু আপনার জন্য ওয়াজিব, যেটা না করলে আপনি আখেরাতে ফেসে যাচ্ছেন এবং আজাবের উপযোগী, সে ওয়াজিবের এই যাকাতের জ্ঞান কার রয়েছে? পশু পালন করে কয়টা পশুর মধ্যে যাকাত হবে সেই জ্ঞান নেই। ফসল উৎপাদন করছে কতটুকু ফসলের মধ্যে যাকাত দিতে হবে সেই জ্ঞান নেই। আচ্ছা, তারপরে তার পরিবারের মধ্যে মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছে, সেটা নিসাব পরিবার সম্পদ হয়ে গেছে মেয়ের নামে। এখন সে মনে করে আমি তো দিন মজুর, দিন আনি দিন খাই, আমার তো আমি তো অন্যের থেকে টাকা নিয়ে কি করি পরিবারের ভরণ পোষণ করি, আমার আবার যাকাত কিসের? অথচ মেয়ের নামে যে অ্যাকাউন্ট করেছে সেই টাকার মধ্যে নিসাব পরিবার সম্পদের হয়ে গেছে এবং মেয়েও বালিগা, তো তার উপরে কিন্তু যাকাত ফরজ, সেটা কোনো খেয়াল নেই। তো এইভাবে ইমরান ভাই দেখা যায় যে আমাদের ওয়াজিব পরিমাণ ব্যয় আমরা সেটা থেকে দূরে
দূরে।
আচ্ছা, আবার কি করি, সন্তান বড় হচ্ছে, তাকে আমি বিয়ে দেব, এই জন্য বিয়ে দিতে হলে কি দিতে হয়? উপহার দিতে হবে, বা একটা লিস্ট ধরিয়ে দেয় যেটাকে যৌতুক বলি, স্বেচ্ছায় দিলে তো সেটা উপহার। কিন্তু যদি ছেলের পক্ষ থেকে আবদার করা হয় বা তাদেরকে জোর করা হয় তো সেটা যৌতুকে পরিণত হয়ে যায়। তো সেই বিষয়টার জন্য তারা প্রথম থেকে টাকা জমানো শুরু করে অনেক ফ্যামিলি, কিন্তু তার যে সেই টাকাটা জমাতে গিয়েও এই টাকাটা কি হয়ে যায়, নিসাবের পরিমাণ বেশি হয়ে যায়, যাকাত তার উপর অপরিহার্য হয়ে যায়, যে ব্যয়টা করা তার জন্য ওয়াজিব সেটা তার ধারণা।
এই জন্য আমাদেরকে কোরআন হাদিসের ফলো করার বিকল্প নেই।
আরেকটা বিষয় যে এর মধ্যে আরেকটা হলো তার ওয়াজিব খরচ, সেটা হলো যেই ব্যয়টা তার সম্মান বজায় থাকবে, তার যে স্টেটাস, তার যে অবস্থা সমাজের মধ্যে, সেইটা ভাবমূর্তি তার বজায় থাকবে, তার সম্মান বজায় থাকবে, সেই ব্যয়টা করা তার জন্য ওয়াজিব। তো এই যে দেখা যায় যে দুইটা বিষয় আজকে আমাদের থেকে উঠে গেছে। আজকে দেখা যায় গরিবের মেয়ের বিয়ের মধ্যেও গান বাজনা হচ্ছে, অথবা টোটাল প্রক্রিয়াটা হারাম
হারাম।
তারপরে এই ধনীর বিয়ে একই অবস্থা, তো দেখা যায় এই কাজগুলো হয়। কিন্তু উভয়ের ক্ষেত্রে দেখা যায় যে ধনী যারা রয়েছে সম্পদশালী, তারা দুই চারটা কাপড় দিয়ে অনেক সময় মনে করে আমি মুক্ত হয়ে গেলাম, ঠিক আছে, বা একটা পশু জবাই করে দিলাম হিসাব ছাড়া আমি জাকাত থেকে মুক্ত হয়ে গেলাম। আর গরিব মনে করে যে আমার ব্যাংক ব্যালেন্স যতই থাকে আমার তো ভাঙা ঘর রয়েছে, আমার তো হিসাব হবে না, আমি তো অন্য থেকে জাকাতটা নিজেই খাচ্ছি, আমি আবার কিভাবে জাকাত দিব? তো এইভাবে দেখা যায় তারা ওয়াজিব খরচ থেকে নিজেকে বিরত রাখে, যার কারণে তারা পরকালে
ফিরে আগে তো আসে আমাদের উপর যেটা ফরজ, সেটা তো ফরজ এলেম অর্জন করতে হবে, ফরজ আমল করতে হলে, তো ইয়া যে হালাল উপার্জন এটাও কিন্তু একটা ফরজ। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, তলাবু কাজবিল হালালে ফারিদাতুন বা আদাল ফারিদা, এরশাদ হচ্ছে যে হালাল রিজিক অনুসন্ধান করা ফরজের পর আরেকটা ফরজ।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
ফরজ তো কখনো তরক করার কোন অনুমতি নাই, হালাল উপার্জন অর্জন করা এটাকে অনুসন্ধান করা, কোথায় গেলে আমি হালাল ইনকাম করতে পারবো ওইখানে যাওয়া আমার জন্য ফরজ। এইভাবে কোরআনে পাকের সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব সকল তোমরা খাও জমিনের মধ্যে যা আছে হালাল এবং পবিত্র, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুব্বু মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে হে মানব সকল তোমরা খাও, আল্লাহ তাআলা কিন্তু না খাওয়ার জন্য বলেনি, তোমরা খাও তবে হালাল খাও, পবিত্র খাও, আর এটার বিপরীত হচ্ছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হয় তাহলে হারামের মধ্যে যাওয়ার সম্ভাবনা
বেশি
রয়েছে, যদিও আমরা শয়তানকে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু।
দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান এমন এক সময় আসবে, আর যদি আমরা বলি যে এসেছে, এটা তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক বাণী, এমন এক সময় আসবে, আর আমাদের জন্য হচ্ছে ওই সময় চলে এসেছে। আর প্রথম আজকে যে আমাদের আলোচনা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন এক সময় আসবে, অর্থাৎ যে সম্পদ অর্থ উপার্জন, এটা কি এই কথার কোনো পরোয়াই করা হবে না? আসলে যদি একটু ভেবে যদি আমরা দেখি, অনেক সময় যেটাকে বলা হয় আঙ্গুল ফুলে কলা গাছ, আপনার সন্তান তার স্যালারি কত, আপনার স্বামী বাচ্চার বাবা যিনি উপার্জন করে তার স্যালারি কত, অথবা তার যে উপার্জনের যে ক্ষেত্র, সে যে ব্যবসা করে, সে যে বাণিজ্য করে, এর অবস্থান কি। কিন্তু আমরা যদি একটু যদি দর্শক শ্রোতা আমরা দেখি যে সে প্রতিনিয়ত উন্নত মানের আপনার হাজার টাকা, লক্ষ টাকা, মুহূর্তের মধ্যে, কয়েকদিনের মধ্যে কোটি কোটি টাকা নিয়ে আসতেছে, আমরা খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু আমরা কবুল করে নিচ্ছি। আর ওই যোগ আজ কোথায়, যে যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে খাবার নিয়ে আসলেন, মা ফাতেমা জিজ্ঞাসা করলেন যে খাবার এত টাকা কোথায়, এত টাকা তো হযরত আলীর কাছে ছিল না। তিনি আসলে, এটা ছিল আমাদের জন্য শিক্ষা, এর মানে কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি অবৈধ কাজ করতেন, না। এটা জগতের মানুষের জন্য শিক্ষা, মুত্তাকিদের কর্ম, আল্লাহওয়ালাদের কর্ম কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা। আজকে হয়তোবা এমন নেককার মহিলা কমই পাওয়া যাবে, তার স্বামীকে জিজ্ঞাসা করে যে প্রতিনিয়ত যে আপনার যে সকল জিনিসগুলো আমাদের উপহার দেওয়া হচ্ছে, সেটা খাবার হোক, সেটা পোশাক হোক, আসবাবপত্র হোক, বাড়ি হোক, গাড়ি হোক, এটা আসলে কি হালাল না হারাম। হয়তো প্রশ্ন আসবে যে এখন সে যোগ আর নেই, আমাদের সম্পদ দরকার, আমাদের অর্থ দরকার, হালাল হারামের ওই বিষয়টা আমার অত প্রয়োজনীয়তা আসে না। আসলে এই বিষয়টা যদি আমরা আমাদের ধারণার মধ্যে আমরা নিয়ে থাকি, তাহলে হবে ভুল। কেন আমি মুসলমান, আমি একজন মুসলমান, আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার করণীয় কি, এটাকে আমাকে সামনে আনতে হবে। যেহেতু আমি মুসলমান, ইসলাম আমাকে যে দিক নির্দেশনা আমাকে দিয়েছেন, ওই দিক নির্দেশনাকে আমাদেরকে ফলো করতে হবে। একটি হাদিস মোবারক আমি আরজ করব, তারপর আবার কিছু কল কি আমরা শামিল করব। হাদিসে পাক খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে বান্দা হারাম উপার্জন করে, সে যদি সাদাকা করে, যেমন আমরা উপার্জন থেকে কয়েক টাকা আজ আমরা করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি সে হারাম মাল উপার্জন করে তা থেকে সাদাকা করে, তা কবুল হবে না। এটা হতে পারে আমরা আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দিয়ে থাকি, এতিম মিসকিনকে আমরা সহযোগিতা করে থাকি, সেটা যে কোনো সাদাকা হোক, হারাম মাল অর্জন করা হয় তা থেকে যদি সাদাকা করা হয় তা কবুল হবে না। নাম্বার দু, যদি খরচ করা হয় তাতে বরকত হবে না। নাম্বার তিন, যদি সে সম্পদ রেখে মারা যায়, অনেকেই আপনার অবৈধভাবে, অবৈধ পন্থায় কোটি কোটি টাকা অর্জন করে মারা যায় দুনিয়া থেকে চলে, কে সম্পদ নিয়ে যেতে পারে না, সম্পদ দুনিয়াতেও থেকে যায়, আর ওই সম্পদ তার জন্য জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে। অর্থাৎ সৎকা করলেও কবুল হবে না, খরচ করলেও বরকত হবে না, যদি ওই সম্পদ যদি রেখে যদি সে মারা যায়, তাহলে ওই হারাম মাল হবে তার জাহান্নামে যাওয়ার মাধ্যম। সাথে সাথে একটি হাদিসে পাক আরজ করব, দেখতে দেখতে আমাদের সময় গনি আসতেছে, সর্বশেষ আমরা সময় পুরি আসতেছে। আপনার আমাদের কিছু বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন তারা কিভাবে সতর্কতা অবলম্বন করতেন উপার্জনের ক্ষেত্রে, তাও আজকে ইনশাল্লাহ অনুষ্ঠানে আমরা আরজ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। হায়াতুল হায়ওয়ান একটি কিতাব, আমরা অনেকেই জানি এই কিতাবের মধ্যে বাইহাকি ইবনে মাহমুদ থেকে বর্ণনা করেন যে আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকট বসা ছিলাম, আল্লাহ তাবারক তাআলা যাদেরকে কবুল করেছেন, যারা হজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন হজের সময়, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকট আমি বসা ছিলাম, এক ব্যক্তি আসলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকট বললেন যে আমাদের হজের সফর সঙ্গীদের মধ্যে এক ব্যক্তি মারা গেলেন, যখন মারা গেলেন আমরা তাকে তার জন্য কবর খনন করলাম, তাকে দাফন করব। কিন্তু যখনই আমরা কবর খনন করি সেখানে একটি সাপ সেখানে চলে আসে, একটি সাপ ওই কবরে চলে আসে। আবার দ্বিতীয় কবর খনন, সেখানে ওই সাপ সেখানে উপস্থিত। তৃতীয় কবর খনন করি আমরা, সেখানেও ওই সাপ এসে উপস্থিত। তো সে বলে যে আমরা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার নিকট গিয়ে আমরা পরামর্শ চাইলাম যে কি করা যায়, তার লাশকে কি করা যায়। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা নু পরামর্শ দিলেন তার লাশকে সেই সাপের মধ্যেই দাফন করা হোক, কেননা তোমরা যদি পুরো পৃথিবী যদি খনন করো, পুরো পৃথিবীর আনাসে কানাসে যেখানেই কবর খনন করা হবে সেই সাপ সেখানে উপস্থিত হবে। আমরা তাই করলাম। তাকে দাফন করার পরে আমরা যখন তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, দেখুন গড়ের স্ত্রী যারা তারা কিন্তু অধিকাংশ তার স্বামীর উপার্জনের ব্যাপারে জানে, অবগত। যখন স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করল যে তোমার স্বামীর কর্ম কি ছিল, দেখুন তার স্ত্রী কিন্তু এখন প্রকাশ করে দিচ্ছে যে তার উপার্জন মানে সেই যে তার দুই নম্বরই যেটা অর্থের মধ্যে যে দুই নম্বরই সেটা প্রকাশ হয়ে গেল। তার স্ত্রী বলতে লাগলো আমার স্বামী যে আটা অর্থাৎ যেটাকে গমকে পিষিয়ে আটা তৈরি করা হতো, আটার যে গুড়ি তৈরি করা হতো সেই গুড়ির সাথে, আটার গুড়ির সাথে আপনার যেটা কি বলা হয় আপনার গাছের ওই যে আপনার আপনার গাছ যেটাকে যখন চিরানো হয় ইয়ে করা হয় এর সাথে যে ঘুষির মতো যে জিনিসগুলো বের হয় চূর্ণ বলা হয় এক প্রকার, সেটাকে এর সাথে মিশ্রিত করে দিত, মিক্স করে সে কি করত বিক্রি করত। তো এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি একটু যদি আমরা ভেবে দেখি, ওই ব্যক্তি দুনিয়াতে অর্থ উপার্জন করেছে, সে উপার্জন সে করেছে, কিন্তু তার অর্থ উপার্জনের মধ্যে ছিল আল্লাহ তাআলা নাফরমানি। আজকে যখন তার ইন্তিকাল হয়ে গেল তার কবরের মধ্যে সাপ এসে উপস্থিত। আমরা যদি একটু দর্শক শ্রোতা আমরা একটু যদি ভেবে দেখি, আমি আপনি যে বা যারাই আমরা সবাই পৃথিবী থেকে চলে যাব, যারা হাজার টাকার মালিক তারাও চলে যাবে, যারা লক্ষ টাকার মালিক তারাও চলে যাবে, যারা কোটি কোটি টাকার মালিক তারাও এই পৃথিবী থেকে চলে যাবে। তো দর্শক শ্রোতা আমরা আজকে আলোচনা থেকে কিছু ভালো ভালো আমরা নিয়ত করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলার হুকুম যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় হাদিসে মোবারকা, আল্লাহ তাআলা পবিত্র এবং আল্লাহ পবিত্রকেই ভালোবাসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্রকে ভালোবাসেন। আমরা পবিত্র উপার্জনকে আমরা গ্রহণ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়ে কিছু কল নেব, তারপর ইনশাআল্লাহ আমরা মনোয়ার ভাই থেকে নিজাম ভাই থেকে আরো কিছু আমাদের প্রসঙ্গ দিয়ে কল চালিয়ে দিই।
আমি মোহাম্মদ রফিক চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেল বাংলা নতুন অনুষ্ঠান, এমন এক সময় আসবে মাদানী চ্যানেলকে অনুষ্ঠানকে আল্লাহ তাআলা বরকতদান করুক, সাধু আবাদ রাখুক। আমার একটা জানার বিষয় ছিল, আজকাল দেখা যাচ্ছে হারামের অনেক সরাসরি এই হারাম থেকে কিভাবে বাঁচা যায়, এই ব্যাপারে যদি মাদানী ফুল জানাতেন।
যে হারাম থেকে কিভাবে বাঁচা যায় ইনশাল্লাহ শুনবো। আমাদের বিশেষ করে আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন কিভাবে হারাম থেকে বাঁচার চেষ্টা করতেন তাও ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে আলোচনাতে শ্রবণ করব। যে পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি সানি আত্তারি সিলেট জোন থেকে আরজ করতেছি। মাশাআল্লাহ মারহাবা। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান এমন এক সময় আসবে, আমরা অনেক আনন্দিত অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমরা মাদানী চ্যানেলের বিশেষ বিশেষ নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ইলমে দীন অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের মাদানী চ্যানেলকে দিন দিন উন্নত নসিব করুক। আজকের বিষয় হালাল হারামের ব্যাপারে, তো আমাদের মাদানী চ্যানেলের মুবাল্লিগদের কাছে আরজ যে আমরা দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়ে বিশেষ করে উপার্জন করতে গিয়ে আমাদের কোন কোন বিষয়ে আমাদের এহতিয়াত সতর্কতা রাখা দরকার হালাল উপার্জনের ক্ষেত্রে, এবং আমরা কিভাবে আমাদের ইনকামকে হালাল করতে পারি এবং আমাদের উপার্জনকে আমরা হারাম মুক্ত রাখতে পারি ব্যাপারে মাদানী পরিষদ করে অনেক খুশি হব।
মাশাআল্লাহ, সতর্কতা কিভাবে আমরা করব? বয়স শব্দের মাধ্যমে বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ, আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামী সিলহেট থেকে আমাদের আলফেসেনী ভাই আমাদেরকে আজকে অনুষ্ঠানে কল করেছেন, শুকরিয়া। হালাল হারামের বিষয়ে অসতর্কতা, শুরু আমি একটি বিষয় বলার চেষ্টা করব দর্শক শ্রোতা এখানে বোঝার উদ্দেশ্যে, সেটা হচ্ছে খাবার। কোন এক ব্যক্তিকে আপনার এক থালের মধ্যে খুব উন্নত মানের বিরিয়ানি পেশ করা হলো, যেহেতু আলপেসানি ভাই সতর্কতার বিষয়ে কথাটা বললেন, তাই আমি জিনিসটা আরজ করতেছি। আর খুব মজাদার বিরিয়ানি পেশ করলেন, আবার যিনি বিরিয়ানি পেশ করলেন সে বলল যে এর মধ্যখানে, ঠিক মধ্যখানে বিষ রাখা আছে, বিষ। তো খাওয়ার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, একটু যাতে করে ওই বিষ যাতে করে আপনার খাবার সাথে মিশ্রিত না হয়। এখন দর্শক শ্রোতা, এখানে ওই লোক সেই একাত্মতার খাবার লোভ, তো সে খাবারকেও চাটতে পারবে না, আবার বিষ থেকেও তাকে বাঁচতে হবে, তো সে করবে কি? তাকে যদি বলা হয় আপনি সামান্য পরিমাণ এই দূরে থাকুন, এখন সে জানে যে খাবারের মধ্যখানে বিরিয়ানির মধ্যখানে হচ্ছে বিষ, তাকে যতটুকু বলা হবে সে এর থেকে বেশি দূরে থাকবে, কেন? আমাকে বাঁচতে হবে। এটাকে বলা হয় সতর্কতা। আমি জাস্ট বোঝার জন্য একটি উদাহরণ পেশ করলাম। জি,
কিতাবের মধ্যে রয়েছে যেটা উচ্চ ক্লাসের মধ্যে পড়ানো হয়,
জি,
এই কিতাবের মধ্যে একটি কায়দা এরকম রয়েছে, অর্থাৎ যখন ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম, যখন হালাল হারাম একত্রিত হয়ে যাবে,
জি,
একসাথে হয়ে যাবে, এটা কি হবে? গালাব আল হারাম, অর্থাৎ হারামটা প্রাধান্য পাবে।
জি,
মনে করেন যে হালাল এক জায়গায় আর হারাম এক জায়গায়, দুটোটা যদি মিক্স করে দেওয়া হয় তখন এটা হারাম হিসেবে প্রাধান্য পাবে। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানিশ তারা সাওবান বি আশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সলাতান মা দামা আলাইহি। এই হাদিসে মুবারাকার অর্থ হচ্ছে, যদি কোন ব্যক্তি 10 দিরহাম দ্বারা একটি কাপড় ক্রয় করে,
জি,
কাপড় কিনে যদি এর মধ্যে একটি দিরহাম হারাম থাকে,
জি,
ওই কাপড় দিয়ে ওই ব্যক্তি যত নামাজ পড়বে আল্লাহ তাআলার দরবারে কবুল
হবে না,
হবে না।
এই বিষয়টা কিন্তু অনেক সময় এই মিশ্রণটা ঘটে অতিরিক্ত লোভ লালসার কারণে,
জি,
এবং ফ্যামিলি চাপের কারণে। যেমন একটা ব্যক্তি তার উদাহরণস্বরূপ 12,000 টাকা স্যালারি, সেটা ভালো পেশা এবং বৈধ পেশা আছে, কিন্তু যখন পরিবারের চাপ আসে তখন সে এক্সট্রা কিছু করার প্রবণতা তার মধ্যে সৃষ্টি হয়। এখন এর মধ্যে যখন সৃষ্টি হয় তখন দেখা যায় সে ঘুষের আশ্রয় নিচ্ছে, সে প্রতারণার আশ্রয় নিচ্ছে, সে ধোকাবাজির আশ্রয় নিচ্ছে। তখন কি হয় যে এই যে তার 12,000 টাকার মধ্যে সে তার ফ্যামিলিকে নিয়ে চলার মতো তার ছিল অ্যাবিলিটি, কিন্তু যখন তাদের মধ্যে চাহিদা জাগ্রত হলো, যে চাহিদা তার সামর্থ্যের বাইরে, তখনই তার মধ্যে ওই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, খোফে খোদা আল্লাহর ভয় না থাকার কারণে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনের জজবা না থাকার কারণে সে কি করে? সে অবৈধ পন্থা অবলম্বন করে। তখনই তার মধ্যে সেই হালালের সাথে সেই হারাম মিশ্রণ হয়ে যায়। আর যখন মিশ্রণ হয়ে যায়, সেটা হয়ে যায় পোশাক বানানোর ক্ষেত্রে, সেটা হয়ে যায় খাবারের ক্ষেত্রে, তখন দেখা যায় যে তার মধ্যে যে রুহানিয়াত, তার মধ্যে যে আল্লাহ তাআলার দয়া এবং তার মধ্যে যে আল্লাহ তাআলার একটি বিশেষ দয়া, এগুলো আস্তে আস্তে চলে যায়। আর চলে যাওয়ার পরে তার পরিবারের মধ্যে বিভিন্ন সমস্যা একটার পর একটা আসতেই থাকে। পরবর্তীতে মানুষ দিশেহারা হয়ে, নাউজুবিল্লাহ, অনেকের এমন হয় যে কুফরি বাক্য পর্যন্ত বলে ফেলে,
জি,
তারপরে সমাজের মধ্যে সে নিকৃষ্ট হিসেবে পরিগণিত হয় অনেক সময়, যে অবৈধ পন্থা অবলম্বন করে। যেমন আমাদের এখন সমাজের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে অনেক নেশাজাত দ্রব্য বিক্রি করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে,
জি,
তো এই বৃদ্ধি পাওয়ার মধ্যে দেখা যায় অনেকে রাতারাতি বড়লোক হচ্ছে,
জি।
আচ্ছা, তো বড়লোক তার টাকার কারণে তাকে হয়তো কেউ কিছু বলছে না, কিন্তু আমাদের ভাবতে হবে, বিশ্বাস রাখতে হবে
যে হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নেই। এমন এক ব্যক্তিকে আমি জানি যে সে অনেক ঘুষ খায়, কিন্তু সে যখন রিক্সা ভাড়া দেয় 10 টাকা দেয় 15 টাকা দিয়ে দেয়, আচ্ছা সে মনে করে বুঝি এই যে আমি উপকার করছি এই কারণে আমার সে হারামের হিসাব হবে না, বা হারাম সেই টাকাটা আমি তো উপকারের উপকারই করছি। কিন্তু আমরা জানি যে হালালটাকে আল্লাহ তাআলা কবুল করেন, হারামকে কখনো
কবুল করেন। আমাদের সমাজের মধ্যে আমরা যারাই রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা ভয় করি, যে আমি যে উপার্জন করি আমি নিজেই একটু ভেবে দেখি যে আমার এই উপার্জনটা হালাল কিনা, আমি নিজেকে প্রশ্ন করি, আমি নিজেকে আমি প্রশ্ন করি যে আপনার ভাই বলেন, আপনার বন্ধু বলেন, আপনার ফ্যামিলি যে বা যারাই উপার্জন করে সেটা হালাল কিনা। একটি শব্দ এখানে আমাদের মনোয়ার বা একটি শব্দ বললেন যে আপনার অতিরিক্ত ইনকাম, কাউকে প্রশ্ন করে বা আপনার স্যালারি কত, আপনার বেতন কত, তখন শব্দ আসে যে এত, বাকি অতিরিক্ত। অতিরিক্ত যে শব্দটা আসে অধিকাংশ ক্ষেত্রে এটা এমন মাধ্যমে এমন পন্থায় আসে যা হারাম মাধ্যমে। আসলে আমরা যে একটু ভেবে দেখি যে অনেকেই আপনার অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে যারা অত লক্ষ কোটি টাকা যারা মালিক হয়ে যায় আমাদের সমাজের মধ্যেই, হয়তো তারা যে পন্থা অবলম্বন করে টাকা অর্থের মালিক হয়ে যায় কেউ তাকে বলার সে সাহস রাখে না, কিন্তু সেও জানে আমি একদিন এই দুনিয়া থেকে আমি চলে যাব, আমাকে অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান কাল কিয়ামতের ময়দানে আদম সন্তান ততক্ষণ পর্যন্ত এক কদম এদিক সেদিক সে নড়াচড়া করতে পারবে না যতক্ষণ না তিনটি প্রশ্নের উত্তর সে না দিবে। এর তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন যদি আমরা দেখি গভীর মনোযোগ সহকারে, আমরা যদি হৃদয়ের কান দিয়ে যদি আমরা শ্রবণ করি, একটি প্রশ্ন এটাই থাকবে, 3 নম্বর প্রশ্ন, কোথায় থেকে তুমি উপার্জন করেছ এবং কোন কাজে তুমি খরচ করেছ? কোথায় থেকে আমি উপার্জন করলাম, আমার উপার্জনের মাধ্যম কি? সময় খুবই কম, আমাদের বুজুগানে দিন এর উপার্জনের তাকওয়া পরহেজগারি কেমন ছিল? হযরত সাইয়েদুনা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহু আকবার, কোন এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে দেখলেন, দেখতে পেলেন তিনি লাকড়ির বোঝা, মানে আপনার লাকড়ি কেড়ে জঙ্গল থেকে সেটাকে বিক্রি করতে লাগলেন। তো ওনাকে বললেন যে ইব্রাহিম আদম রহমতুল্লাহ তাআলাকে বললেন যে হুজুর আর কতদিন, আর কতদিন এই কষ্ট, আপনাকে যারা মহাব্বত করে আপনাকে যারা ভালোবাসে তারা চাইলে আপনার এই কষ্ট দূর করতে পারে। তখন তিনি বলেন না, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে উপার্জনের জন্য এমন কোন অপমানজনক স্থানে দাঁড়িয়ে যায় তার গুনাহ এমন ভাবে জড়ে যায় যেভাবে গাছের পাতা জড়ে যায়। দেখুন বুজুর্গানের দিন কেমন ছিলেন। এক আল্লাহওয়ালা কোন একটি খেজুরের বাগানের মধ্যে চাকরির মধ্যে জয়েন করলেন। দর্শক শ্রোতা, আমরা যারা চাকরি করি আমাদের জন্য শিক্ষণীয় একটি ঘটনা, আমার আমাদের জন্য আমরা হয়তো বা এই মুহূর্তে আমরা যারা আমাদের ইচ্ছানের সঙ্গে আমরা অনেকেই কোথাও না কোথাও আমরা চাকরিজীবী, আমরা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শ্রবণ করি। ওই বাগানে ওই আল্লাহওয়ালা যিনি ছিলেন, যিনি হালাল উপার্জন করতেন, যিনি হারামকে অপছন্দ করতেন, ওই বাগানের মধ্যে বাগানের মালিক তার বন্ধুদেরকে নিয়ে আসলেন। বন্ধুদেরকে এনে আপনার সম্ভবত সেটা খেজুরের বাগান হবে অথবা আঙ্গুরের বাগান হবে, বললেন যে এই মিষ্টি, মানে খেতে যাতে অনেক মিষ্টি হয় সুস্বাদু হয় এ ধরনের আঙ্গুর নিয়ে আসুন। তো সেই গাছ থেকে আঙ্গুর যখন এনে যখন মালিককে যখন পেশ করলেন, মালিকের সামনে রাখলেন, মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে সেটা খুবই আপনার তিতা মনে হলো, অর্থাৎ সেটা মিষ্টি ছিল না। তো মালিক প্রশ্ন করতে লাগলো, তুমি এতদিন পর্যন্ত আমার বাগানে, কিন্তু এখনো পর্যন্ত তুমি এই বাগানের কোন আঙ্কুর মিষ্টি, কোন আঙ্কুর টক এটা তুমি এখনো জানো না? তখন সে বলল, আমি কিভাবে জানবো? যখন আমি খাবো তখন আমি জানতে পারবো যে কোন গাছের অঙ্কুর মিষ্টি এবং কোন গাছের অঙ্কুর আপনার টক। তো বলেন, তুমি কি কখনো খাওনি? বলো, মালিককে বলতে লাগলো, দেখুন কেমন কর্মচারী, বলতে লাগলো, আপনি তো আমাকে অনুমতি দেন নাই, আপনি আমি তো আপনার বাগানে চাকরিতে এসেছি কিন্তু অঙ্কুর খাওয়ার অনুমতি তো আমার ছিল না, আমি তো আপনার ডিউটি পালন করে যাচ্ছি কিন্তু আমি কখনো আপনার গাছের অঙ্কুর আমি কখনো স্পর্শ করি নাই। আমরাও চাকরিজীবী, কেউ সরকারি চাকরিজীবী, কেউ বেসরকারি চাকরিজীবী, কেউ কোথাও না কোথাও আমরা চাকরিরত অবস্থায় আল্লাহ তাআলার ভয় কোথায়? আমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করি? কেন? তার মধ্যে এই চেতনা তার মাঝে ছিল, কেউ জানে না কিন্তু আল্লাহ তাআলা জানে, কেউ দেখে না কিন্তু আল্লাহ তাআলা তো দেখে। এই চেতনা, হালাল উপার্জনের এই মনমানসিকতা কিভাবে সৃষ্টি হবে? আর সৃষ্টি আমাদেরকে করতেই হবে। মাদানী চ্যানেল আজকে আমাদেরকে এমন এক সময় আসবে, একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিলেন, আমাদেরকে বিষয় হালাল হারামের বিষয়ে অসতর্কতা আলোচনাও মাদানী চ্যানেল থেকে আমরা শুনতে পাচ্ছি। মাদানী চ্যানেল হচ্ছে ওই চ্যানেল দর্শক শ্রোতা, আজকে মিডিয়া জগতের মধ্যে যা আমাদেরকে মুক্তির পথ আমাদেরকে বাতিয়ে দেয়, বাঁচতে হবে আমাদেরকে, হারাম থেকে বাঁচতে হবে, হালালের দিকে আসতে হবে। কেন? আলহামদুলিল্লাহ, এই মাদানী চ্যানেল যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, এই মাদানী চ্যানেল নিয়ামত আমরা যার মাধ্যমে আমরা লাভ করেছি, তিনি হচ্ছে ওই মহান ব্যক্তি যার সোহবত, যার আলোচনা, যার সংস্পর্শে হাজারো নয় লক্ষ কোটি মানুষ আজকে হারামকে ত্যাগ করে হালালের মধ্যে চলে এসেছে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি আমাদেরকে মাদানী চ্যানেলের নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যিনি দাওয়াত ইসলামের মতো এই সুন্দর সংগঠনের নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দেওয়ার সাথে সাথে আমাদেরকে আদর্শ, আমাদেরকে শিক্ষা দিচ্ছে। দর্শক শ্রোতা, সময় গড়ি বলতে সময় একেবারে শেষের দিকে, আমরা যদি চাই আমাদের সমাজ থেকে হারামকে বের করার জন্য, আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য, হালাল উপার্জনের বরকত পাওয়ার জন্য, ঘরে ঘরের মধ্যে মানুষের মাঝে হালালের এই নিয়ামতকে প্রবেশ করানোর জন্য সম্ভব, এটা অবশ্যই সম্ভব যদি আমরা ভালো পরিবেশ অবলম্বন করি, ভালো পরিবেশে থাকি। ইনশাআল্লাহ আজ্জাবাজাল এই উত্তম পরিবেশ আমাদেরকে উত্তমের দিকে আহ্বান করবে। উত্তম পথে যদি আমরা আসতে চাই, ভালো পথে যদি আমরা আসতে চাই, হালাল উপার্জনের মন মানসিকতা তৈরি করতে চাই, আসুন আমরা দাওয়াতে ইসলামের মাদানী মহলে, সংস্পর্শে মাদানী মহলে এসে আমরা উত্তম এই বিষয়গুলোকে আমরা শেখার চেষ্টা করি। সর্বশেষ দুটি কল আমরা সামিল করব, আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে সর্বশেষ মাদানী ফুল আমরা শ্রবণ করবো। জি, কল চালিয়ে দিন।
আমার নাম আশরাফুল হক, বলতেছি মেহেরপুর জেলা থেকে। আপনাদের নতুন বিষয় হালাল হারাম আমার কাছে খুব ভালো লাগবে, এবং সর্বপ্রথম ভালো লাগবে আপনাদের চ্যানেলটা। আমরা তো স্বল্প আয় করি, হালাল হারাম স্বল্প আয়ের ভিতরে নিজের ফ্যামিলি, মা বাবা, আত্মীয় স্বজনকে সবাইকে মেনটেন করার কষ্ট দেয়। এ থেকে দেখা যাচ্ছে আমরা হারাম অর্জনের ভিতর করে যাই, হারাম পরিশ্রমের ভিতর করে যাই, এ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি?
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে আসলে ইলমে দ্বীন এটা এমন একটি বিষয়, যদি আমরা মোবাইলে দাওয়াত ইসলামী থেকে যে আমরা শুনলাম যে হালাল উপার্জন তালাশ করা এটাও ফরজ, যে আমি আসলে কি হালালের মধ্যে না হারামের মধ্যে, এখানে আমাদেরকে ইলমে দ্বীন শিখতে হবে। এই হালাল হারামের বিষয়টা, এই বিষয়ে ইলমে দ্বীন অর্জন করা এটা ফরজ, আমাকে ইলমে দ্বীন আমাদেরকে শিখতে হবে।
অনেক বয়স হয়ে গেছে, গুরু হয়ে গেছে,
পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে, এখন কিভাবে এলেম অর্জন করবে?
আসলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই যে মাদানী মহল ইলমে দিনকে শিখার একটা সুন্দর একটা মাধ্যম। দাওয়াত ইসলামী মাদানী কাফলা সফর করে, আপনি মাদানী কাফলায় সফর করেন ইনশাআল্লাহ আজওয়াজাল, মাদানী কাফলার মাধ্যমে দাওয়াত ইসলামের ইজতেমাতে আপনি অংশগ্রহণ করুন। এভাবে ইলমে দিন শিখার যে মাধ্যমগুলো রয়েছে দাওয়াত ইসলামের, এতে অংশগ্রহণ করুন। পাশাপাশি মাদানী চ্যানেল ইলমে দিন শিখার আমাদের জন্য একটি মাধ্যম, যেমন আজকে ঘরে বসেই মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দিন শিখার একটা যে ব্যবস্থা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে করে দিয়েছে। এই মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। অনেক কিছু আলোচনার বিষয় ছিল, সময়ের স্বল্পতার কারণে সম্ভব হয়নি ইনশাআল্লাহ আজওয়াজাল। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ পরবর্তী সময় ইনশাআল্লাহ আমরা এমন এক সময় আসবে অনুষ্ঠান ইনশাআল্লাহ অন্যান্য বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হব, ইলমে দিন শিখার সৌভাগ্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকের অনুষ্ঠান থেকে যা শ্রবণ করেছি আল্লাহ আমাদেরকে আমল করার এবং এর দাওয়াতকে অন্য মুসলমানের কাছে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে।